الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ থেকে
পুনরায়
বদ্রি সাহাবিদের স্মৃতিচারণ আরম্ভ করব।
আজ
যে সাহাবিদের স্মৃতিচারণ হবে তাদের মাঝে প্রথম নাম হলো হযরত আবদুল্লাহ বিন তারেক। আল্লামা জোহরি বলেন, হযরত আবদুল্লাহ বিন তারেক জফরি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উরওয়া তার নাম আবদুল্লাহ বিন তারেক বলভি লিখেছেন, যিনি আনসারদের মিত্র ছিলেন। কারো কারো মতে হযরত আবদুল্লাহ বিন তারেক বলভি আনসারদের বনু জাফর গোত্রের মিত্র ছিলেন। ইবনে হিশামের মতে তিনি বলি গোত্রের সদস্য ছিলেন এবং বনু আবদ বিন রেজা গোত্রের মিত্র ছিলেন। হযরত মুআতিব বিন উবায়দ রাদিয়াল্লাহু আনহু হযরত আবদুল্লাহ বিন তারেক এর বই পিত্রে ও ভাই ছিলেন, অর্থাৎ মায়ের দিক থেকে আপন ভাই ছিলেন। হযরত আবদুল্লাহ বিন তারেকের মাতা বনু উজরার শাখা বনু কাহেলের সদস্য ছিলেন। হযরত আবদুল্লাহ বিন তারেক এবং হযরত মুআতিব বিন উবায়দ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, আর রাজির ঘটনার দিন উভয় ভাই শাহাদত বরণ করেন। হযরত আবদুল্লাহ বিন তারেক সেই ছয়জন সাহাবি বা কোনো কোনো রেওয়ায়েত যাদের মাঝে বুখারীর রেওয়ায়েতও রয়েছে তাদের সংখ্যা 10 উল্লেখ করা হয়েছে, যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরি সনের শেষের দিকে আজল এবং কারা গোত্রের কতিপয় ব্যক্তির নিকট প্রেরণ করেছিলেন, তাদেরকে ধর্ম শিখানো এবং পবিত্র কুরআন ও ইসলামী শরীয়তের শিক্ষা প্রদান করার জন্য। তারা যখন রাজি নামক স্থানে পৌঁছেন, যা হুজাইল গোত্রের মালিকানাধীন হেজাজের একটি ঝর্ণার নাম ছিল, তখন হুজাইল গোত্রের লোকেরা উদ্ধত্য বশত সেই সাহাবিদের ঘেরাও করে এবং বিদ্রোহ করে তাদের সাথে লড়াই এবং যুদ্ধ করে। তাদের মাঝে 7 জন সাহাবির নাম নিম্নরূপ: হযরত আসিম বিন সাবিত, হযরত মারসাদ বিন আবু মারসাদ, হযরত খুবাইব বিন আদি, হযরত খালিদ বিন বুকায়ের, হযরত যায়েদ বিন দাসানা, হযরত আবদুল্লাহ বিন তারেক এবং হযরত মুআতিব বিন উবায়দ রাদিয়াল্লাহু আনহুম। তাদের মাঝে হযরত মারসাদ, হযরত খালিদ, হযরত আসিম এবং হযরত মুআতিব বিন উবায়দ সেখানেই শহীদ হয়ে যান। হযরত খুবায়ব এবং হযরত আবদুল্লাহ বিন তারেক আর হযরত যায়েদ অস্ত্র সমর্পণ করলে কাফররা তাদের বন্দী করে এবং তাদের নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করে। তারা যখন জাহরান নামক স্থানে পৌঁছেন, যা মক্কা থেকে 5 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকা, তখন হযরত আবদুল্লাহ বিন তারেক রশি থেকে নিজের হাত ছাড়িয়ে নেন এবং নিজের তরবারি হাতে নিয়ে নেন। এই অবস্থা দেখে মুশরিকরা তাদের কাছ থেকে পিছনে সরে যায় আর তার উপর পাথর ছুড়তে থাকে যতক্ষণ না তিনি শাহাদত বরণ করেন। তার কবর জাহরানেই অবস্থিত। রাজির ঘটনা হিজরতের পর 36তম মাসে সংঘটিত হয়, যা ছিল সফর মাস। হযরত হাসান তার কবিতায় এই সাহাবীদের উল্লেখ করতে গিয়ে লিখেন, ওয়াবনুদ্দসেনা ওয়া ইবনু তারিকিন মিনহুম ওয়া ফাও সাম্মা হিমামুহুল মাকতুব। আর এই কবিতার প্রথম পঙ্ক্তি হল সাল্লাল ইলাহু আলাল্লাযিনা আনতাতাবাউ ইয়াউমুর রাজিয়ে ফা উকরিমু ওয়া উসিবু। এই পঙ্ক্তিগুলোর অনুবাদ হল হযরত ইবনে দাসানা আর হযরত ইবনে তারেক তাদের অন্তর্ভুক্ত ছিলেন, মৃত্যু সেখানেই তাদের সাথে মিলিত হয়েছে যেখানে তা তাদের জন্য নির্ধারিত ছিল। আর তার কবিতার প্রথম পঙ্ক্তিতে তিনি বলেন, উপাস্য খোদা তাদের প্রতি কৃপা করেছেন যারা রেজির যুদ্ধের দিন একের পর এক শহীদ হয়েছেন, অতএব তাদেরকে সম্মানিত করা হয়েছে এবং তাদের পুণ্যের ভাগী করা হয়েছে। রেজির ঘটনা সম্পর্কে পূর্বেও কয়েকজন সাহাবীর স্মৃতিচারণের সময় আমি বর্ণনা করেছি, এখানেও কিছুটা বর্ণিত হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে আরো বিস্তারিত লিখেছেন, এর সারাংশ তুলে ধরছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে চতুর্দিক থেকে কাফেরদের হামলা এবং তাদের ষড়যন্ত্রের অত্যন্ত ভয়াবহ সংবাদ আসছিল। উহুদের যুদ্ধের ফলাফল হিসেবে কাফেররা ধৃষ্ট এবং উদ্ধত হয়ে উঠছিল আর তাদের পক্ষ থেকে বিপদের অনেক বেশি আশঙ্কা ছিল। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরি সনে ইসলামী বর্ষপঞ্জির সফর মাসে নিজের দশজন সাহাবীর একটি দল প্রস্তুত করেন এবং তাদের আমির নিযুক্ত করেন হযরত আসিম বিন সাবেতকে, আর তাদেরকে সঙ্গোপনে মক্কার নিকটে গিয়ে কুরাইশদের অবস্থা সম্পর্কে অবহিত হয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে খোঁজ নিয়ে তাদের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন। কিন্তু এই দল রওনা হওয়ার পূর্বেই আজল ও কারা গোত্রের কিছু লোক তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলে যে, আমাদের গোত্রসমূহে বহু লোক ইসলামের প্রতি আকর্ষণ রাখে, আপনি আমাদের সাথে কয়েকজনকে প্রেরণ করুন যারা আমাদেরকে ইসলাম সম্পর্কে অবহিত করবে এবং ইসলামের শিক্ষা দিবে যেন আমরা মুসলমান হতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ইচ্ছার কথা জানতে পেরে খবর সংগ্রহের উদ্দেশ্যে মক্কা অভিমুখে প্রেরণের জন্য যে দলটি প্রস্তুত করা হয়েছিল সেটিকে সেখানে প্রেরণের পরিবর্তে এদের সাথে প্রেরণ করেন। কিন্তু যেমনটি প্রমাণিত হয়েছে তারা মিথ্যাবাদী ছিল আর বনু লেহিয়ান গোত্রের প্ররোচনায় তাদের কথায় মদিনায় এসেছিল, যারা তাদের নেতা সুফিয়ান বিন খালেদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এই চালাকি করেছিল যে এই অজুহাতে কতিপয় মুসলমান মদিনা থেকে বের হলে তাদের উপর আক্রমণ করা হবে। আর বনু লেহিয়ান গোত্র এই কাজের জন্য বিনিময় হিসেবে আজল এবং কারা গোত্রের লোকদের জন্য বহু উট পুরস্কার হিসেবে নির্ধারণ করে রেখেছিল। আজল এবং কারা গোত্রের এই বিশ্বাসঘাতক লোকেরা উসফান এবং মক্কার মাঝামাঝি স্থানে পৌঁছে বনু লেহিয়ান গোত্রের কাছে গোপনে এই সংবাদ প্রেরণ করে যে, মুসলমানরা আমাদের সাথে আসছে, তোমরা প্রতিশোধ নেয়ার জন্য চলে আসো। তখন বনু লেহিয়ান গোত্রের 200 যুবক, যাদের মাঝে 100 তীরন্দাজ ছিল, মুসলমানদের উদ্দেশ্যে বের হয়, অর্থাৎ তাদের ডাকার ফলে সেখানে চলে আসে এবং রেজি নামক স্থানে তারা মুখোমুখি হয়। মুসলমানরা 10 ছিলেন, কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী 7 ছিলেন। এই গুটিকতক ব্যক্তির জন্য কাফেরদের 200 সৈন্যের মোকাবেলা করা কিভাবে সম্ভবপর ছিল, যারা ছিল পুরোপুরি অস্ত্রশস্ত্রে সজ্জিত। কিন্তু মুসলমানদের মাঝে আল্লাহ তাআলার কৃপায় ইমানের উদ্দীপনা ছিল আর অস্ত্র সমর্পণ করা তাদের প্রকৃতিতে ছিল না। তারা তাৎক্ষণিকভাবে মোকাবেলার প্রস্তুতির জন্য সিদ্ধান্ত নিয়ে নিকটবর্তী একটি টিলায় আরোহণ করেন। কাফেররা, যাদের কাছে প্রতারণা করা দোষের কিছু ছিল না, তাদেরকে ডেকে বলে যে তোমরা পাহাড় থেকে নিচে নেমে আসো, আমরা তোমাদের পাকা কথা দিচ্ছি যে তোমাদের হত্যা করব না। হযরত আসিম উত্তরে বলেন, তোমাদের প্রতিশ্রুতি এবং ওয়াদায় আমাদের কোনো ভরসা নেই, আমরা তোমাদের এই কথায় নেমে আসতে পারি না। এরপর তিনি অর্থাৎ হযরত আসিম আকাশের দিকে মুখ তুলে বলেন, হে খোদা, তুমি আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, অতএব শিয় রসুলের কাছে আমাদের এই অবস্থার সংবাদ পৌঁছে দাও। যা হোক, হযরত আসিম এবং তার সাথীরা মোকাবেলা করেন এবং অবশেষে লড়তে লড়তে শহীদ হয়ে যান। যখন সাতজন সাহাবী নিহত হন আর শুধু খুবায়ব বিন আদি ও জায়েদ বিন দাসেনা এবং আবদুল্লাহ বিন তারেক অবশিষ্ট থাকেন, তখন কাফেররা, যাদের প্রকৃত ইচ্ছা ছিল তাদেরকে জীবিত বন্দী করা, পুনরায় তাদেরকে ডেকে বলে, এখনও নিচে নেমে আসো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের কোনো ক্ষতি করব না। এবার তারা অর্থাৎ সাহাবিরা তাদের প্রতিশ্রুতি বিশ্বাস করে নেন আর তাদের ফাঁদে পা দিয়ে নিচে নেমে আসেন। কিন্তু নিচে নামতেই কাফেররা তাদের ধনুকের তন্ত্রী দিয়ে তাদেরকে বেঁধে ফেলে। এতে খুবায়ব, জায়েদ এবং আবদুল্লাহ বিন তারেক ধৈর্য ধারণ করতে পারেননি। খুবায়ব, জায়েদ এবং আবদুল্লাহ বিন তারেক ছিলেন, তারা ধৈর্য ধারণ করতে পারেননি। তারা চিৎকার করে বলেন, এটি তোমাদের প্রতারণা, দ্বিতীয়বার তোমরা আমাদের সাথে এমন করেছ, আর জানি না পরবর্তীতে আরো কি করবে। আবদুল্লাহ তাদের সাথে যেতে অস্বীকৃতি জানান, যার ফলে কাফেররা আবদুল্লাহকে টেনে হিঁচড়ে এবং প্রহার করে কিছুদিন পর্যন্ত নিয়ে যায়, অতঃপর তাকে হত্যা করে সেখানেই ফেলে দেয়। এখানে আবদুল্লাহ বলতে আবদুল্লাহ বিন তারেককে বোঝানো হয়েছে। এই বর্ণনায় লেখা আছে যে তারা এভাবে তাকে নিয়ে যায়, কিন্তু আরেক বর্ণনায় রয়েছে যে তিনি তার হাত মুক্ত করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, তখন তারা তাকে পাথর নিক্ষেপ করে শহীদ করে। যা হোক, এই বর্ণনা অনুসারে তাকে শহীদ করা হয় এবং সেখানেই ফেলে দেওয়া হয়। এখন যেহেতু তাদের প্রতিশোধ পূর্ণ হয়ে গিয়েছিল, তাই কুরাইশদের সন্তুষ্ট করার লক্ষ্যে এবং অর্থের প্রলোভনে তারা খুবায়ব ও জায়েদকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তাদেরকে তারা কুরাইশদের কাছে বিক্রি করে দেয়। হারেস বিন আমের বিন নওফেলের ছেলেরা খুবায়বকে কিনে নেয়, কেননা বদরের যুদ্ধে খুবায়ব হারেসকে হত্যা করেছিলেন আর জায়েদকে সফওয়ান বিন উমাইয়া ক্রয় করে নেয়। হযরত খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেই এটিও বর্ণিত হয়েছে যে তিনি বন্দী থাকা অবস্থায় একটি শিশু খেলতে খেলতে তার কাছে চলে আসে। এটি সেই কাফেরদের শিশু ছিল যার বাড়িতে তিনি ছিলেন, আর খুবায়ব তখন তাকে তার কোলে বসিয়ে নেন। এর ফলে তার মা খুবই বিচলিত হয়ে পড়ে। তখন হযরত খুবায়ব তাকে বলেন, বিচলিত হবেন না, তাকে আমি কিছুই করব না, যদিও তখন তার হাতে খুর ছিল আর এই খুর দেখেই সে ভয় পেয়ে গিয়েছিল। যা হোক, হযরত আবদুল্লাহ বিন তারেক এই রেজির ঘটনায় এভাবে শহীদ হয়েছিলেন, অর্থাৎ তিনি কাফেরদের সাথে এগিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং সেখানেই লড়াই করেন। দ্বিতীয় যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত আকিল বিন বুকায়ের। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আকিল। ইতিহাস ও সিরাত বিষয়ক বেশিরভাগ পুস্তকে তার পিতার নাম বুকায়ের উল্লেখ হয়েছে, তবে কতিপয় গ্রন্থে আবু বুকায়েরও লেখা আছে। তার পিতা বুকায়ের অজ্ঞতার যুগে হযরত উমরের এক পূর্বপুরুষ নুফাইল বিন আব্দুল উজ্জার মিত্র ছিলেন। অনুরূপভাবে বুকায়ের এবং তার সকল সন্তান সন্ততি বনু নুফাইলের মিত্র ছিলেন। হযরত আকেল, হযরত আমের, হযরত ইয়াস এবং হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চার ভাই বুকায়রের পুত্র ছিলেন। তারা সবাই একসাথে দারে আরকামে ইসলাম গ্রহণ করেন এবং এরা সবাই ছিলেন দারে আরকামে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। হযরত আকেল, হযরত খালেদ, হযরত আমের এবং হযরত ইয়াস রাদিয়াল্লাহু আনহুম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হন, তখন তারা নিজেদের নারী, পুরুষ, শিশু সবাইকে একত্র করে একসাথে হিজরত করেন। তাদের পরিবারের কোনো সদস্য মক্কায় রয়ে যায়নি, এমনকি তাদের ঘরের দরজা বন্ধ করে দেয়া হয়। এরা সবাই মদিনায় হযরত রিফা বিন আব্দুল মুনজারের ঘরে অবস্থান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকেল এবং হযরত মুবাশশির বিন আব্দুল মুনজারের মাঝে ভাতৃত্ব বন্ধন স্থাপন করেন, অর্থাৎ তাদেরকে ভাই ভাই বানিয়ে দেন। তারা দুজনই বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এক বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকেল এবং হযরত মুজাজ্জির বিন জিয়াদের মাঝে ভাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত আকেল বদরের যুদ্ধের দিন 34 বছর বয়সে শহীদ হয়েছিলেন। তাকে মালিক বিন জুহায়র জুশমি শহীদ করেছিল। ইবনে ইসহাক বলেন, হযরত ইয়াস এবং তার ভাই হযরত আকেল, হযরত খালেদ এবং হযরত আমের ছাড়া এমন আর কোনো চার ভাইয়ের কথা আমার জানা নেই
যায়েদ বিন আসলাম সে মারভি হে
যারা একত্রে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যায়েদ বিন আসলাম হতে বর্ণিত, আবু বকায়রের সন্তানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তির সাথে আমাদের বোনের বিয়ের ব্যবস্থা করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল সম্বন্ধে তোমাদের কি মত? অর্থাৎ তাদের চার ভাইয়ের মাঝে কয়েকজন বা সবাই বোনের বিয়ের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে তাদের মত জিজ্ঞেস করেন। তাদের মনোপুত হয়নি বলে তারা তখন চলে যান। তারা দ্বিতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন, অমুক ব্যক্তির সাথে আমাদের বোনের বিয়ের ব্যবস্থা করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি পুনরায় বলেন, বেলাল সম্বন্ধে তোমাদের কি ধারণা? এটি শুনে তারা পুনরায় চলে যান। এরপর তৃতীয়বার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন যে অমুক ব্যক্তির সাথে আমাদের বোনের ব্যবস্থা করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল সম্বন্ধে তোমাদের কি মত? সেই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এমন ব্যক্তি সম্পর্কে তোমাদের কি মত যে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত? এই কথা শুনে তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাদের বোনের বিয়ে দেন। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম হারসা বিন শারাহিল ছাড়া হারসা বিন শুরাহবিলও বর্ণনা করা হয়। তার মাতার নাম ছিল সাউদা বিনতে সালবা। হযরত যায়েদ ইয়ামেনের এক অতি সম্ভ্রান্ত গোত্র বনু কুজার সাথে সম্পর্ক রাখতেন। হযরত যায়েদ যখন স্বল্প বয়স্ক ছিলেন, তখন তার মাতা তাকে নিয়ে নিজ পিতার বাড়িতে যান। সেই স্থান দিয়ে বনু কায়নের কিছু লোক যাচ্ছিল। সফরের সময় যখন তারা যাত্রা বিরতি দেয়, তখন তাবুর সামনে থেকে তারা হযরত যায়েদকে, যিনি তখনও শিশু ছিলেন, তুলে নেয় এবং গোলাম বা দাস বানিয়ে উকাজের বাজারে হাকিম বিন হিজামের কাছে 400 দিরহামে বিক্রি করে দেয়। হাকিম বিন হিজাম তার ফুফু হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ এর কাছে হযরত যায়েদকে উপস্থাপন করেন। আর এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্য সকল দাসের সাথে হযরত জায়েদকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করেন। এক বর্ণনা অনুসারে হযরত জায়েদকে যখন ক্রয় করে মক্কায় নিয়ে আসা হয় তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। হযরত জায়েদের নিরুদ্দেশ হওয়ায় তার পিতা হারসা খুবই ব্যথিত ও দুঃখ ভারাক্রান্ত হন। কিছুকাল পর বনু কালবের কতিপয় ব্যক্তি হজ পালনের জন্য মক্কায় আসলে তারা হযরত জায়েদকে চিনতে পারে। হযরত জায়েদ তাদেরকে বলেন, আমার পরিবারকে আমার ব্যাপারে অবহিত করো যে আমি কাবা গৃহের নিকটস্থ বনু মাদের এক সম্ভ্রান্ত পরিবারে থাকি, তাই আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। বনু কালবের লোকেরা ফিরে গিয়ে তার পিতাকে অবগত করে। এতে তার পিতা বলেন, কাবার প্রভুর কসম, সে কি আমারই পুত্র ছিল? লোকেরা তার দৈহিক আকার আকৃতি এবং বিস্তারিত বৃত্তান্ত বর্ণনা করে। তখন তার পিতা হারসা এবং চাচা কাব মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে উপস্থিত হয়ে মুক্তিপণের বিনিময়ে তার সন্তান জায়েদের মুক্তির আবেদন জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়েদকে ডেকে তার মতামত জানতে চান। এতে হযরত জায়েদ তার পিতা এবং চাচার সাথে ফিরে যেতে অস্বীকৃতি জানান। এই ঘটনার বিস্তারিত বিবরণ হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে প্রদান করেছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন তখন তিনি উপলব্ধি করেন যে আমি সম্পদশালী আর তিনি হলেন দরিদ্র। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছ থেকে চাইতে হবে, আর এটি হয়তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবেন না। এমন পরিস্থিতিতে জীবন কিভাবে অতিবাহিত হবে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী এক নারী ছিলেন। তিনি খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন, তাই তিনি ভাবলেন সমস্ত ধন সম্পদ যদি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে উৎসর্গ করে দেয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই কষ্টকর অনুভূতি থাকবে না যে এগুলো আমার স্ত্রী আমাকে দিয়েছে, বরং তিনি যেভাবে চাইবেন খরচ করতে পারবেন। সুতরাং বিয়ের মাত্র কয়েকদিন অতিবাহিত হতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি একটি প্রস্তাব উপস্থাপন করতে চাই, আপনি যদি এর অনুমতি দেন তাহলে উপস্থাপন করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রস্তাব? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার সমস্ত ধন সম্পদ এবং সকল কৃতদাস আপনার সেবায় উপস্থাপন করব, আর এ সব কিছুই আপনার সম্পদ হয়ে যাবে। আপনি যদি গ্রহণ করেন তাহলে আমি খুবই আনন্দিত হব এবং এটি আমার জন্য পরম সৌভাগ্যের কারণ হবে। এই প্রস্তাব শোনার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, তুমি কি চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছ? তুমি যদি সমস্ত ধন সম্পদ আমাকে দিয়ে দাও তাহলে সেই সম্পদ আমার হয়ে যাবে, তোমার আর থাকবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, আমি ভালোভাবে চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমি উপলব্ধি করেছি যে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার এটি উত্তম পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুনরায় চিন্তা করে দেখো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, হ্যাঁ, আমি খুব ভালোভাবে চিন্তা করেই বলছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চিন্তা করেই কথা বলে থাকো আর সমস্ত ধন সম্পদ এবং সকল কৃতদাস আমাকে দান করে থাকো তাহলে আমি এটি পছন্দ করব না যে আমার মতো অন্য কোনো মানুষ আমার কৃতদাস বলে সম্বোধিত হবে। আমি সবার আগে কৃতদাসদেরকে মুক্ত করে দিব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, এখন এগুলো আপনার সম্পদ, আপনি যেভাবে চান এর ব্যবহার করতে পারেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে অত্যন্ত আনন্দিত হন। তিনি বাহিরে বের হয়ে কাবা প্রাঙ্গণে আসেন আর এই ঘোষণা দেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদ এবং তার সব কৃতদাস আমার হাতে তুলে দিয়েছে, আমি এই সকল কৃতদাসকে মুক্ত বা স্বাধীন করে দিচ্ছি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, বর্তমানে যদি কারো ধন সম্পদ হস্তগত হয় তাহলে সে বলবে যে চলো গাড়ি কিনে নেই, বাড়ি বানিয়ে নেই, ইউরোপ ভ্রমণ করে আসি। আর আজকাল এটিও দেখা গেছে কোনো কোনো বিষয় আমার সামনেও আসে যে স্ত্রী তার স্বামীর হাতে সম্পদ তুলে দিলে নিজ স্বামী নিজ কামনা বাসনা তো পূর্ণ করেই, অধিকন্তু স্ত্রীর প্রাপ্য অধিকার দিতেও অস্বীকার করে। এরপর স্ত্রীর আর কোনো উপায় থাকে না, স্বামী ভাবে যে সম্পদ যেহেতু আমার হস্তগত হয়ে গেছে তাই এখন সে আমার দাসী, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মর্যাদা ছিল এবং যে চিন্তা ভাবনা ছিল তা হলো ধর্মের খাতিরে সম্পদ খরচ হওয়া উচিত, আল্লাহ তাআলার খাতিরে সম্পদ খরচ হওয়া উচিত, আর মানুষকে যে কৃতদাস বানানো হয় এর যেন অবসান ঘটে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হৃদয়ে যে বাসনার উদয় হয়েছিল তা হলো যারা আমারই মতো খোদা তাআলার বান্দা আর বিবেক বুদ্ধি রাখে তারা কৃতদাস হয়ে কেন জীবন অতিবাহিত করবে। শুধু আরবের দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সমগ্র বিশ্বের দৃষ্টিকোণ থেকে এটি এক আশ্চর্যজনক বিষয় ছিল। কিন্তু এই বিস্ময়কর বিষয়েরই ঘোষণা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেন। আর এভাবে ধন সম্পদ হস্তগত হওয়া সত্ত্বেও অসাধারণ উদারতার দৃষ্টান্ত উপস্থাপন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই ঘোষণা প্রদান করেন যে আমি সকল কৃতদাসকে মুক্ত করছি, তখন অন্য সব কৃতদাস চলে যায়, শুধুমাত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুত্র হিসেবে পরিচিত হন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আসেন এবং বলেন, আপনি তো আমাকে মুক্ত করে দিয়েছেন কিন্তু আমি মুক্ত হতে চাই না, আমি আপনার কাছেই থাকবো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, স্বদেশে ফিরে যাও আর নিজের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করো, এখন তুমি স্বাধীন। কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন যে ভালোবাসা এবং আন্তরিকতা আমি আপনার মাঝে প্রত্যক্ষ করেছি, এ কারণে আপনি আমার কাছে সর্বাধিক প্রিয়। হযরত যায়েদ এক সম্পদশালী বংশের সাথে সম্পর্ক রাখতেন, কিন্তু ছোট বয়সেই ডাকাত দল তাকে উঠিয়ে নিয়ে যায় এবং আরেকজনের হাতে বিক্রি করে দেয়। আর এভাবে পর্যায়ক্রমে হাত বদল হতে হতে তিনি হযরত খাদিজার কাছে এসে পড়েন। এতে তার পিতা এবং চাচা গভীর চিন্তায় পড়ে যান আর তার সন্ধানে বের হন। তারা প্রথমে জানতে পারেন যে যায়েদ রোমে আছেন, সেখানে গেলে জানতে পারেন যে তিনি আরবে রয়েছেন, আরবে এসে জানতে পারেন যে তিনি মক্কায় আছেন, মক্কায় আসার পর জানতে পারেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছেন। তারা তার সাল্লামের কাছে আসেন এবং বলেন, আমরা আপনার ভদ্রতা এবং উদারতার খবর শুনে আপনার কাছে এসেছি, আপনার কাছে আমাদের ছেলে দাস হিসেবে আছে, তার মূল্য আপনি যাই চাইবেন আমরা দেওয়ার জন্য প্রস্তুত, আপনি তাকে মুক্তি দিন। তার মা বৃদ্ধা এবং সে সন্তানের বিচ্ছেদের বেদনায় কেঁদে কেঁদে অন্ধক হয়ে গেছে, আপনার বড় অনুগ্রহ হবে যদি আপনি কাঙ্ক্ষিত মূল্য নিয়ে তাকে স্বাধীন করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আপনার ছেলে আমার দাস নয়, আমি তাকে মুক্ত করে দিয়েছি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায়েদকে ডেকে বলেন, তোমার পিতা এবং চাচা তোমাকে নিতে এসেছেন, তোমার মা বৃদ্ধা আর কেঁদে কেঁদে তিনি অন্ধ হয়ে গেছেন, আমি তোমাকে পূর্বেই স্বাধীন করে দিয়েছি, তুমি আমার দাস নও, তুমি তাদের সাথে যেতে পারো। হযরত যায়েদ উত্তরে বলেন, আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি তো স্বাধীন হতে চাই না, আমি তো নিজেকে আপনার দাসই মনে করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, তোমার মায়ের অনেক কষ্ট আর দেখো তোমার পিতা এবং চাচা কত দূর থেকে আর কত কষ্ট করে তোমাকে নিতে এসেছেন, তুমি তাদের সাথে চলে যাও। যায়েদের বাবা এবং চাচাও অনেক বুঝালেন, কিন্তু যায়েদ তাদের সাথে যেতে অস্বীকৃতি জানান এবং বলেন, আপনারা নিঃসন্দেহে আমার বাবা এবং চাচা আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তা এখন আর ছিন্ন হতে পারে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা খুব কষ্টে আছে, এই কথা শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়েছে, কিন্তু তার কাছ থেকে পৃথক হয়ে আমি জীবিত থাকতে পারবো না, অর্থাৎ মানবী সাল্লাম থেকে বিচ্ছিন্ন হলে আমি বাঁচবো না। মায়ের দুঃখ একদিকে, কিন্তু এই দুঃখ আমার কাছে তার চেয়েও অধিক হবে। যায়েদের এসব কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে গিয়ে ঘোষণা করেন যে যায়েদ যে ভালোবাসার প্রমাণ দিয়েছে এ কারণে আজ থেকে সে আমার পুত্র। এ কথা শুনে যায়েদের বাবা ও চাচা উভয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সানন্দে ফিরে যান, কেননা তারা দেখতে পেয়েছিলেন যে যায়েদ খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছেন। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যুচ্চ চারিত্রিক গুণাবলীর প্রমাণ হলো, যায়েদ যখন বিশ্বস্ততা প্রদর্শন করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসাধারণ কৃতজ্ঞতার স্বাক্ষর রাখেন। এই ঘটনার উল্লেখ সীরত খাতামুন নবীন পুস্তকে এভাবে পাওয়া যায় যে যখন তার বাবা এবং চাচা তাকে নিয়ে যাবার জন্য আসেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়েদকে বলেন, আমার পক্ষ থেকে পুরো অনুমতি রয়েছে। জায়েদ উত্তর দিলেন যে আমি আপনাকে ছেড়ে কখনোই যাব না, আপনি আমার জন্য আমার বাবা চাচার চেয়ে বেশি কিছু। একটি নতুন তথ্য এখানে যোগ করা হয়েছে, অর্থাৎ তখন জায়েদের পিতা রাগ করে বলেন, আচ্ছা তুমি দাসত্বকে স্বাধীনতার উপর প্রাধান্য দিচ্ছ, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি, নিয়ে যেতে এসেছি, আর তুমি বলছো যে আমি দাস হয়ে থাকবো। জায়েদ বলেন, হ্যাঁ, কেননা আমি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন গুণাবলী দেখেছি যে আমি এখন আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের এই উত্তর শুনে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যান আর জায়েদকে কাবা প্রাঙ্গণে নিয়ে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করেন, হে লোক সকল, সাক্ষী থাকো, আজ থেকে আমি জায়েদকে মুক্ত করে দিচ্ছি আর তাকে নিজের পুত্র বানিয়ে নিচ্ছি। যদিও তিনি পূর্বেই স্বাধীন ছিলেন, কিন্তু সেখানে জনসম্মুখেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার উত্তরাধিকারী হবে এবং আমি তার উত্তরাধিকারী হব। তিনি সাল্লাম যখন এই ঘোষণা করেন, সেই দিন থেকে হযরত জায়েদ জায়েদ বিন হারেসার পরিবর্তে জায়েদ বিন মুহাম্মদ আখ্যায়িত হন। কিন্তু হিজরতের পর খোদা তাআলার পক্ষ থেকে যখন এই শিক্ষা অবতীর্ণ হলো যে পালক পুত্রকে নিজের পুত্র পরিচয়ে ঘোষণা বৈধ নয়, তখন জায়েদকে পুনরায় জায়েদ বিন হারসা নামে ডাকা আরম্ভ হয়। কিন্তু এই বিশ্বস্ত সেবকের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এবং ভালোবাসা তাই অব্যাহত থাকে যা প্রথম দিন ছিল, বরং দিন দিন তা বৃদ্ধি পেতে থাকে। আর জায়েদের মৃত্যুর পর জায়েদের পুত্র ওসামা বিন জায়েদের সাথেও, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা উম্মে আয়মানের গর্ভজাত ছিলেন, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একই ব্যবহার এবং একই ভালোবাসা ছিল। জায়েদের বৈশিষ্ট্যাবলীর মাঝে একটি হলো, সকল সাহাবীর মাঝে কেবল তার নামই পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অপর এক রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে হযরত জায়েদের বড় ভাই হযরত জাবালা বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উপস্থিত হয়ে নিবেদন করলাম যে আমার ভাইকে আমার সাথে পাঠিয়ে দিন। সম্ভবত পরবর্তীতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই তোমার ভাই তোমার সামনে আছে, সে যদি যেতে চায় তাহলে আমি তাকে আটকাবো না। তখন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কখনো কাউকে প্রাধান্য দিব না। হযরত জাবালা বলেন, আমি দেখলাম আমার ভাইয়ের সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে উত্তম ছিল। তার ভাইয়ের পক্ষ থেকে আরও একটি রেওয়ায়েতও পাওয়া যায়, হযরত জাবালা বয়সে হযরত জায়েদের চেয়ে বড় ছিলেন, তার কাছে একবার জিজ্ঞেস করা হয় যে আপনাদের উভয়ের মাঝে কে বড়, আপনি নাকি জায়েদ? তখন তিনি বলেন, জায়েদ আমার চেয়ে বড়, অবশ্য আমার জন্ম তার পূর্বেই হয়েছিল। তার কথার অর্থ ছিল হযরত জায়েদ ইসলাম গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কারণে তিনি তার চেয়ে উত্তম। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত হয়েছে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস জায়েদ বিন হারসাকে পবিত্র কুরআনের আয়াত উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সেই পালক পুত্রদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকা উচিত, এটি আল্লাহর দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত বিষয়। এই আয়াত অবতীর্ণ না হওয়া পর্যন্ত জায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতাম। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদকে বলেন, আনতা খুনা ওয়া মাওলানা, অর্থাৎ তুমি আমাদের ভাই এবং আমাদের বন্ধু। আর একটি বর্ণনায় এই বাক্যও পাওয়া যায় যে ইয়া জায়েদো আনতা মাওলায়া ওয়া মিন্নি ওয়া ইলাইয়া ওয়া আহাব্বুন নাস ইলাইয়া, অর্থাৎ হে জায়েদ, তুমি আমার বন্ধু আর আমার হতে এবং আমার পক্ষ হতে, আর তুমি আমার কাছে সকলের চেয়ে বেশি প্রিয়। হযরত ইবনে উমর রাজিল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত উমর রাজিল্লাহু তাআলা আনহু হযরত উসামা বিন যায়েদের জন্য আমার চেয়ে বেশি ওয়াজিফা বা ভাতা নির্ধারণ করেছেন। হযরত অর্থাৎ হযরত উমরের পুত্র বর্ণনা করেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামার ভাতা যখন ধার্য করা হয় তখন তা আমার চেয়ে বেশি ছিল। তখন আমি জিজ্ঞেস করি যে বেশি কেন ধার্য করা হলো? তিনি বলেন, উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। অর্থাৎ যায়েদের পুত্র উসামা তোমার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বেশি প্রিয় ছিল, আর তার পিতা অর্থাৎ হযরত যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তোমার পিতার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বেশি প্রিয় ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পর্কে বলছেন যে আমার চেয়ে হযরত যায়েদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশি প্রিয় ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্ত ক্রীত দাস হযরত যায়েদ বিন হারসা পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছে আর নামাজ পড়েছেন। এ কথা বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল শ্রেণীর মানুষ দান করেছিলেন। উসমান, তালহা এবং জুবায়ের মক্কার সম্ভ্রান্ত পরিবারের সাথে সম্পর্ক রাখতেন। কেউ যদি বলতো যে সাধারণ মানুষ তার সাথে রয়েছে, উচ্চ শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি তাকে গ্রহণ করেনি, তাহলে এর উত্তর দেওয়ার জন্য উসমান, তালহা এবং জুবায়ের প্রস্তুত ছিলেন যে আমরা সম্ভ্রান্ত বংশীয়। আর কেউ যদি বলতো যে কয়েকজন ধনাঢ্যকে নিজের পাশে ভিড়িয়ে নিয়েছে কিন্তু পৃথিবীতে যাদের আধিক্য সেই দরিদ্ররা তার ধর্মকে গ্রহণ করেনি, তাহলে যায়েদ, বেলাল প্রমুখ এই আপত্তির উত্তর দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। আর যদি কেউ বলতো যে এটি যুবক বা তরুণদের খেলা, তরুণরা তার সাথে সমবেত হয়েছে, তাহলে মানুষ তাদের এই উত্তর দিতে পারত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ বা যুবক আর অনভিজ্ঞ নন, তিনি কিসের ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন। মোট কথা, তারা যে আঙ্গিকেই যুক্তি দাঁড় করানোর চেষ্টা করুক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহির সাথীদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি সেসব যুক্তি খণ্ডন করার জন্য এক জীবন্ত প্রমাণ হিসেবে দণ্ডায়মান ছিলেন। আর এটি আল্লাহ তাআলার অনেক বড় একটি কৃপা ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহির উপর হয়েছে। এরই উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, ওয়াজানা আনকা বিজরাকাল্লাজি আনকা দাজাহরাক, অর্থাৎ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ববাসী কি দেখে না যে যেসব উপকরণ থেকে কেউ জয় লাভ করে সেসব উপকরণ আমরা তোমার জন্য সরবরাহ করেছি। বিশ্ব যদি ত্যাগী যুবাদের দ্বারা জয়ী হয় তাহলে তারা তোমার কাছে রয়েছে। বিশ্ব যদি অভিজ্ঞ জ্যেষ্ঠদের বুদ্ধিমত্তার অর্থাৎ বয়স্ক লোকদের কারণে জয়যুক্ত হয় তাহলে তারাও তোমার কাছে আছে। বিশ্ব যদি সম্পদশালী ও প্রভাবশালী পরিবারের প্রভাব প্রতিপত্তির কারণে পরাজিত হয় তাহলে তারাও তোমার সাথে আছে। আর যদি সাধারণ জনতার কুরবানি ও নিষ্ঠার মাধ্যমে বিশ্ব জয়ী হয় তাহলে এই সমস্ত দাস তোমার অনুসরণে পাগল পারা। তাহলে এটি কিভাবে সম্ভব যে তুমি পরাজিত হবে আর এই মক্কাবাসীরা তোমার মোকাবিলায় জয়ী হবে? কাজেই ওয়াজানা আনকা বিজরাকাল্লাজি আনকা দাজাহরাক এর অর্থ হলো সেই বোঝা যা তোমার কোমর ভেঙে দেওয়ার উপক্রম করেছিল তা তো আমরা স্বয়ং বহন করছি। তুমি এই কাজের প্রতি দৃষ্টিপাত করে বিস্ময়ের সাথে বলে উঠলে, আমি এই কাজ কিভাবে করব? খোদা একদিনেই তোমাকে পাঁচজন মন্ত্রী দান করেন। আবু বকর রূপী স্তম্ভকে তিনি ইসলামের ছাদ নির্মাণের জন্য দণ্ডায়মান করে দিয়েছেন। খাদিজা রূপী স্তম্ভকে তিনি ইসলামের ছাদ নির্মাণের জন্য দণ্ডায়মান করে দিয়েছেন। আলী রূপী খুঁটি তিনি ইসলামের ছাদ নির্মাণের জন্য দণ্ডায়মান করে দিয়েছেন। যায়েদ রূপী স্তম্ভকে তিনি ইসলামের ছাদ নির্মাণের জন্য দণ্ডায়মান করে দিয়েছেন। উরাকা বিন নওফেল রূপী স্তম্ভকে তিনি ইসলামের ছাদ নির্মাণের জন্য দণ্ডায়মান করে দিয়েছেন। এভাবে সেই বোঝা যা তোমার একার উপর ছিল তা এরা সবাই বহন করে। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, চার ব্যক্তি যারা তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার সুযোগ পেয়েছিলেন তারা তার প্রতি ইমান আনেন, অর্থাৎ তার স্ত্রী খাদিজা, তার চাচাতো ভাই আলী, তার মুক্তকৃত দাস যায়েদ এবং তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সবার ইমানের পক্ষে দলিল তখন এটিই ছিল যে তিনি মিথ্যা বলতে পারেন না, এরা সবাই ছিলেন তার কাছের মানুষ। حضرت مرزا بشیر احمد صاحب رضی اللہ تعالیٰ عنہ حضرت زید بن حارثہ رضی اللہ تعالیٰ عنہ اسلام گرہن سمپرکے لکھیں مہانبی صلی اللہ علیہ وسلم جکھن تار مشنیر پرچار آرمبھ کریں تکھن سروپرتھم ایمان آنوین کاری چھلین حضرت خدیجہ رضی اللہ تعالیٰ عنہا تینی ایک مہورت دیدھا کریں نی حضرت خدیجار پرے پروشدیر مدھے سروپرتھم ایمان آنوین کاری سمپرکے ایتیہاسک دیر مدھے متبھید رہیچے کیوں کیوں حضرت ابو بکر عبداللہ بن ابی কাহাফার নাম উল্লেখ করেন, কেউ কেউ হযরত আলীর নাম বলেন যার বয়স তখন মাত্র 10 বছর ছিল, আর কেউ কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস হযরত যায়েদ বিন হারসার নাম বলেন। কিন্তু আমাদের মতে এই বিতর্ক অনর্থক, কেননা হযরত আলী এবং হযরত যায়েদ বিন হারসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ ছিলেন আর তার সন্তানদের মতো তার সাথেই থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই তারা ইমান আনে, বরং তাদের পক্ষ হতে সম্ভবত কোনো মৌখিক স্বীকৃতিরও প্রয়োজন ছিল না, কাজেই এদের নাম উল্লেখের কোনো প্রয়োজন ছিল না। আর যারা বাকি ছিল তাদের সবার মধ্যে হযরত আবু বকর সর্বসম্মতভাবে অগ্রগামী এবং ইমান আনার ক্ষেত্রে সর্বাগ্রে ছিলেন, অর্থাৎ বয়সের দিক থেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান লোকদের একজন ছিলেন। ওই যুগের শিশু কিশোররাও মাশাআল্লাহ বুদ্ধিমান ছিল, কিন্তু জগৎ যাদেরকে বিচক্ষণ বুদ্ধিমান বলে সেই নিরিখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ এবং অভিজ্ঞ ছিলেন, যিনি পুরুষদের মধ্য থেকে ঈমান এনেছিলেন। যা হোক, তারা চারজন ছিলেন, তিনজন পুরুষ এবং একজন মহিলা, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান এনেছিলেন। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি বলেছেন, তাদের অনেক বড় পদমর্যাদা রয়েছে। তায়েফ সফরেও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তায়েফ মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 36 মাইল দূর অবস্থিত একটি স্থান, খুবই সবুজ শ্যামল এলাকা যেখানে খুবই উন্নত মানের ফল ফলাদি উৎপন্ন হয়। সেখানে সাকিফ গোত্রের লোকেরা বসবাস করত। হযরত আবু তালেবের মৃত্যুর পর কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুনরায় জুলুম নির্যাতন আরম্ভ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসাকে সাথে নিয়ে তাইফের উদ্দেশ্যে গমন করেন। এটি দশম নববী সনের ঘটনা, আর তখনও শাওয়াল মাসের কয়েকদিন বাকি ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত তাইফে অবস্থান করেন। এ সময় তিনি তাইফের সকল রইস বা নেতার কাছে যান, কিন্তু তাদের কেউ তার বাণী গ্রহণ করেনি। তাদের যুবকরা তার বাণী গ্রহণ করবে বলে যখন তাদের আশঙ্কা হয়, তাদের এই চিন্তা অবশ্যই হয়েছে যে কোথাও যুবকরা বা সাধারণ লোকেরা ইসলামের বাণী গ্রহণ না করে বসে, তখন তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শহর থেকে বের হয়ে যাও আর সেখানে গিয়ে বসবাস করো যেখানে তোমার বাণী গ্রহণ করা হয়েছে। এরপর তারা ভব ঘুরে লোকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয় আর তারা তার উপর পাথর ছুড়তে থাকে, এমনকি এক পর্যায়ে তার দুপা বেয়ে রক্ত ঝরতে থাকে। হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষিপ্ত পাথরগুলোকে নিজের শরীর দিয়ে ঠেকানোর চেষ্টা করতে থাকেন, যার ফলে হযরত যায়েদের মাথায়ও বেশ কিছু আঘাত লাগে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের ঘটনার বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তাআলা পরবর্তী খুতবায় প্রদান করা হবে।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ